মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত করে রমজান।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين, اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মদন চ্যানেলের দর্শক অনুষ্ঠান মহিমান্বিত রমজান, এই অনুষ্ঠানে আপনাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান থেকে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি যে আপনাদেরকে কিছু ইলমে দিন শেখানোর জন্য, এবং বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে শেখাই। দর্শক, আজকে আমাদের সাথে এবং প্রতিদিন আমাদের অনুষ্ঠানের এক একটি বিষয় থাকে, আজকে আমাদের যে বিষয় অনুষ্ঠানের সেটি হচ্ছে লৌকিকতা থেকে বিরত থাকুন। ইনশাআল্লাহ আলোচক হিসেবে আজকে আমাদের সাথে আছেন আমাদের লিয়াকত ভাই ইনশাআল্লাহ, এবং নাতকা হিসেবে আছেন আমাদের আনিস ভাই ইনশাআল্লাহ, তাদের কাছ থেকে আলোচনা শুনবো, নাতে পাকও শুনবো। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, টিভির স্ক্রিনে আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, SMS করতে পারেন, সাথে সাথে ফেসবুকের মাধ্যমে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে করতে পারেন, মতামত দিতে পারেন। দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি হাদিসে পাক শুনে নিই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ। দর্শক, আমরা অবশ্যই সবসময় চাই যে পবিত্র থাকার জন্য এবং রুহানিভাবে পবিত্র থাকতে চাই, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর ইরশাদ করেছেন যে আমরা যদি পবিত্র মন পবিত্রতার জন্য আমরা দরুদ পাক যেন পড়তে থাকি, বা আমরা যেন দরুদ পাক পড়তে থাকি অধিক হারে, এটা আমাদের জন্য পবিত্রতা বলা হয়েছে। আল্লাহ তালা আমাদেরকে পবিত্র রাখুক, গুনাহ থেকে মুক্ত রাখুক। দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি নাচ শুনে নিই, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব।
আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য নাত শরীফ পাঠ করব ইনশাআল্লাহ এবং শুনবো।
সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা নবিয়িনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা শাফিইনা, সাল্লি আলা মুহাম্মাদিন। ও কমাল হুসনে হুজুর হ্যায় কে ঘুমানে নফসে জাহান হি, ও কমাল হুসনে হুজুর হ্যায় কে ঘুমানে নফসে জাহান হি, ইহি ফুল খার সে দূর হ্যায়, ইহি শমআ হে কে ধোয়া নেহি, ইহি ফুল খার সে দূর হ্যায়, ইহি শমআ হে কে ধোয়া নেহি, ও কমাল হুসনে হুজুর হ্যায় কে ঘুমানে নফসে জাহান হি, ইহি ফুল খার সে দূর হ্যায়, ইহি শমআ হে কে ধোয়ান হি, মে নিসার তেরে কলাম পর মিলিও তো কিস কো জবান হি, মে নিসার তেরে কলাম পর اس کو زبان نہیں وہ سخن ہے جس میں سخن نہ ہو وہ بیان ہے جس کا بیان نہیں وہ سخن ہے جس میں سخن نہ ہو وہ بیان ہے جس کا بیان نہیں یہی پھول خار سے دور ہے یہی شمع ہے کہ دعا نہیں بخدا خدا کا یہی ہے در نہیں یار کوئی مفر مقر جو وہاں سے ہو یہی آ کے ہو جو یہاں نہیں تو وہاں نہیں جو وہاں سے ہو یہی آ کے ہو جو یہاں نہیں تو وہاں نہیں یہی پھول خار سے دور ہے یہی شمع ہے کہ دعا نہیں کرو تیرے نام پہ جا فدا نہ بس ایک جا دو جہاں فدا کرو تیرے نام پہ جا فدا نہ بس ایک جا دو جہاں فدا دو جہاں سے بھی نہیں جھی بھرا کرو کیا کروڑو جہاں نہیں دو جہاں سے بھی نہیں جی بھرا کرو کیا کروڑو جہاں نہیں یہی پھول خار سے دور ہے یہی شمع ہے کہ دعا نہیں وہ کمال حسن حضور ہے کہ گھمان نقص جہاں نہیں یہی پھول خار سے دور ہے یہی شمع ہے کہ دعا نہیں کرو مدح اہل دور رضا پڑھ اس بلا میں میری بلا کرو مدح اہل دور رضا پڑھ اس بلا میں میری بلا میں گدا ہوں اپنے کریم کا میرا دین پارا اینا نہیں میں گدا ہوں اپنے کریم کا میرا دین پارا اینا نہیں وہ کمال حسن حضور ہے کہ گمان نقص جہاں نہیں یہی پھول خار سے دور ہے یہی شمع ہے کہ دعا نہیں یہی پھول خار سے دور ہے یہی شمع ہے کہ دعا نہیں صلو علی الحبیب صلی اللہ
মাশাআল্লাহ। মরহাবা দর্শক, আমাদের আজকের যে বিষয় লৌকিকতা থেকে বিরত থাকুন ইনশাআল্লাহ। আমরা আজকে লিয়াকত ভাইয়ের কাছ থেকে শুনবো, লিয়াকত ভাই লৌকিকতা জিনিসটা কি?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين। লৌকিকতা আসলে মানে হচ্ছে যে লোক দেখানো, যে তো এটাকে আরবিতে বলা হয় রিয়া, যে আরবিতে রিয়া বলা হয়, আর বাংলাতে লোক দেখানো ইবাদত যেটা আছে সেটাকে আমরা লৌকিকতা বলে থাকি। হাদিসে পাক রিওয়ায়েতের মাধ্যমে শুরু করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন প্রথম এমন এক শহীদের হিসাব হবে, হিসাব নিকাশ হবে, যে শহীদ আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করেছিল। যখনই প্রয়োজন হয়েছিল নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়েছিল এবং নিজের জীবনকে উৎসর্গ করতে করতে শহীদ হয়ে গিয়েছিল। তো কিয়ামতের দিন আল্লাহ পাক ওই শহীদের কাছে প্রশ্ন করবে যে আমি তোমাকে অমুক অমুক নিয়ামত দ্বারা ধন্য করেছিলাম, তুমি সেই নিয়ামতগুলো কি কাজে ব্যয় করেছ, কোথায় কোথায় আমার এই নিয়ামতগুলোকে ব্যয় করেছ। তখন সে শহীদ আরজ করবে, হে বারী ইলাহি, আমি আমার এই জীবনকে তোমার রাস্তায় তোমার রাহে যখনই প্রয়োজন হয়েছিল আমি যুদ্ধের জন্য ওয়াকফ করে দিয়েছিলাম, আমি আমার জীবনকে উৎসর্গ করেছিলাম এবং যুদ্ধ করতে করতে তোমার রাহে তোমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলাম। তো আল্লাহ তাআলা ওই দিন ইরশাদ করবেন, হে মিথ্যুক, তুমি মিথ্যাবাদী,
আচ্ছা
তুমি আমার সন্তুষ্টির জন্য বা আমাকে খুশি করার জন্য তুমি আমার রাস্তায় শহীদ হওনি, বরং লোক তোমাকে শহীদ বলবে এই জন্য তুমি শহীদ হয়েছিল,
আচ্ছা
শহীদ হয়েছিলে। তো তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিবে, হে আমার ফেরেশতাগণ, এই হতভাগাকে, এই মিথ্যাবাদীকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাও। তখন ওই শহীদ, নাম মাত্র শহীদ, যে দুনিয়াতে তো শহীদ হয়েছিল ওই ব্যক্তি, কিন্তু ওই সে লৌকিকতার কারণে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শহীদ না হওয়ার কারণে সে জাহান্নামের দিকে নিপতিত হবে।
আচ্ছা,
রিওয়ায়েতের মধ্যে এসেছে যে এরপরে আরেক ব্যক্তির হিসাব নিকাশ হবে, যে অনেক বেশি ধনবান ছিল, অনেক বেশি সম্পদের মালিক ছিল দুনিয়াতে। তো কিয়ামতের দিন যখন তাকে হাজির করা হবে, তো আল্লাহ তাআলা তাকে ইরশাদ করবে যে আমি তোমাকে তো অনেক নিয়ামত দ্বারা ধন্য করেছিলাম, তুমি সেই নিয়ামতগুলো কী কী কাজে ব্যয় করেছ। তো সে বলবে যে আল্লাহ, আমি তোমার রাস্তায় যখন যেখানে প্রয়োজন হয়েছিল আমি সেখানে খরচ করেছি, তুমি আমাকে যে মাল ধন দৌলত দিয়েছিলে সেগুলো যখন যেখানে যে দিন যেখানে তোমার দিনের জন্য কি বলে সেটাকে প্রয়োজন হয়েছিল, যখন যে যে কাজে ধর্মীয় কাজে আমার কাছে এসেছিল আমি সেই সকল ধর্মীয় কাজে আমার এই মালগুলোকে খরচ করেছিলাম, কেউ যদি মসজিদের প্রয়োজনের জন্য এসেছিল আমি সেই মসজিদের প্রয়োজনে সেই মালকে খরচ করেছিলাম, কোনো গরিব যদি আমার কাছে এসে থাকে তাহলে আমি দুনিয়াতে সেই গরিবকে সাহায্য করেছিলাম, আমি কোনো মিসকিন যদি আমার কাছে এসেছিল তখন ওই মিসকিনকে সাহায্য করেছিলাম, আমি কখনো কোনো মাদ্রাসায় যদি প্রয়োজন হতো সেই মাদ্রাসায় সাহায্য করেছিলাম, অর্থাৎ দিনই সকল কাজে আমি দুনিয়াতে আমার এই মালগুলো খরচ করেছিলাম। তখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন ইরশাদ করবেন, হে মিথ্যাবাদী, তুমি মিথ্যা বলছো,
আচ্ছা
তুমি দুনিয়াতে আমার সন্তুষ্টির জন্য এই কাজগুলো করনি, বরং লোক তোমাকে ধনবান বলবে, লোক তোমাকে দানশীল বলবে, লোক তোমাকে সখী বলবে, যে তুমি অনেক দান করনে ওয়ালা, এই জন্য তুমি দান করেছো, আমার সন্তুষ্টি তোমার অন্তরের মধ্যে বিদ্যমান ছিল না। তখন ফেরেশতাকে আল্লাহ পাক ইরশাদ করবেন, হে ফেরেশতা, এই হতভাগাকে, এই ব্যক্তিকে আমার সামনে থেকে নিয়ে যাও এবং তাকে জাহান্নামের দিকে ফেলে দাও। তো তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও জাহান্নামের দিকে ফেলে দিবে। তো বাপু, এটা হচ্ছে যে লৌকিকতা, অর্থাৎ আমরা এখন যে ইবাদতগুলো করি, ইবাদতগুলো করছি, সেই ইবাদত যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য না হয়, যেমন আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুহুমুল আলিয়ার একটি বিশ্ববিখ্যাত কিতাব নেকির দাওয়াত, এই নেকির দাওয়াতের মধ্যে রিয়ার যে ডেফিনেশন, লৌকিকতার যে মিনিং, সেটা বর্ণনা করতে গিয়ে এভাবে লিখেছেন আমির আহলে সুন্নাহ যে কোনো ইবাদত যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্যের সন্তুষ্টির জন্য করা হয়, অর্থাৎ যে ইবাদতের মধ্যে, যে নেকির কাজের মধ্যে, যে নেক আমলের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি প্রবেশ হয়ে যায়, অন্য কারো সন্তুষ্টি চলে আসে, তাহলে সেই বিষয়টিকে, সেই নেকির কাজটিকে রিয়া বলা হয়। তো যখনই আমরা কোনো ইবাদত করব সেখানে আমাদেরকে আগে চেক করতে হবে যে আমার নিয়ত কি, আমি কাকে খুশি করার জন্য, আমি কাকে রাজি করার জন্য, কাকে সন্তুষ্ট করার জন্য আমি আমার এই ইবাদত করছি। যদি আমার সেই ইবাদত আল্লাহ পাকের জন্য হয় তাহলে এত আমার এই ইবাদতটা গ্রান্টেড হবে। আর যদি এখানের মধ্যে কোনো লৌকিকতা থাকে, অপরকে দেখানোর জন্য থাকে, অপরের বাহবা কুরানোর জন্য থাকে, তাহলে সেই বিষয়টাকে বলা হবে রিয়া।
মাশাআল্লাহ দর্শক, আমরা খুব সুন্দরভাবে শুনেছি যে লিয়াকতের কাছ থেকে যে রিয়া কাকে বলে, লৌকিকতা কাকে বলে। তো এটা বিষয় হচ্ছে যে আমরা নামাজ পড়ছি আল্লাহর জন্য, ইবাদত করছি আল্লাহ তাআলার জন্য, তো সেইটার মধ্যে যদি অন্য অনেক সময় এমন হয় যখন প্রথম শুরুতেই মানুষ যখন ইবাদত করে তখন তখন একটু মানুষকে দেখানোর জন্য এটা হয়ে থাকে। যেমন মনে করুন অনেকে একাভাবে একা একাকিত্বে যখন নামাজ আদায় করে তখন সে একটু দ্রুত নামাজ পড়ে, আর যখন সবার সামনে পড়ে সে তখন সে আস্তে আস্তে পড়ে। ওই সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে সেটা কি আপনি আল্লাহর জন্য পড়ছেন নাকি মানুষকে দেখানোর জন্য পড়ছেন, যে মানুষ আপনাকে বলবে যে আপনি আস্তে ধীর গতিতে নামাজ পড়েন। তো যখনই যেভাবে আমল করবেন না কেন সেটা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করা উচিত, এবং যখনই আপনি নামাজ পড়বেন ধীর গতিতে আস্তে আস্তে আপনি খুশু এবং হুজুর সাথে, অর্থাৎ অন্তরের বিনয়তা এবং শারীরিক মানে প্রকাশ্যে আপনি নম্র হয়ে আপনি নামাজ পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন সেটা রিয়া হবে না। তো যাই হোক, লৌকিকতার অনেকের এই সমস্যাটা হয়, তো এটার জন্য আপনি ইবাদতকেও বর্জন করতে পারবেন, ইবাদত চালিয়ে যেতে হবে। দর্শক, এই মুহূর্তে আমাদের একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, যে সেগমেন্টের নাম হচ্ছে রমজানের মাদানী ফুল। আমরা শারুক ভাইয়ের কাছ থেকে প্রতিদিন শুনি, আজকে শুনব।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পূর্ববর্তী গুনাহের কাফফারা। হযরত সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় আকা উভয় জাহানের দাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রেখেছে সেটার সীমারেখা চিনেছে এবং যা থেকে বিরত থাকা চাই তা থেকে বিরত থেকেছে, তবে সে ইতিপূর্বে যে গুনাহ করেছে সেগুলোর কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসে মুবারকায় হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজেদার রিসালাত শাহেন শাহে নবুয়াত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সৎকর্মের বিনিময়ে সওয়াব যেটা সেটা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত দান করা হয়। কখন? যখন রমজানুল মুবারকের মতো এই বরকতময় মাস আমাদের মাঝে আগমন ঘটে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, রোজা আমার জন্য এবং সেটার প্রতিদান আমি নিজেই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, বান্দা তার ইচ্ছা ও আহার শুধু আমার কারণেই ছেড়ে দেয়। রোজাদারের জন্য দুটি খুশির সময় রয়েছে, একটি ইফতারের সময়, অন্যটা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময়। আরও ইরশাদ করেছেন, রোজা হচ্ছে ঢাল, আর যখন কারো রোজার দিন আসে তখন সে না অনর্থক কথা বলে, না সোর চিৎকার করে, অতঃপর যদি কেউ তাকে গালিগালাজ করে কিংবা ঝগড়া বিবাদ করতে উদ্যত হয় তখন সে যেন এ কথা বলে দেয়, আমি রোজাদার। পিস্তায় বাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা স্বয়ং ওয়াদা করেছেন যে এটার প্রতিদান আমার আল্লাহ তাআলা নিজেই দিবেন। সুতরাং আমাদেরকে রোজার যা শরীয়তের বিধিবিধান রয়েছে ওই সীমাবদ্ধতার মধ্যে থেকে ওই রোজাকে সেভাবে অতিবাহিত করি, কেননা যদি আমাদের রোজা রাখার মধ্যে গুনাহ চলে আসে, রোজা রাখার মধ্যে অলসতা চলে আসে, যেভাবে রোজার শরীয় বিধান রয়েছে এই বিধানগুলো যদি আমরা অমান্য করে রোজা রাখি তাহলে এইরকম ফজিলত, এইরকম বরকত যা হাদিসে মুবারকা এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন তা থেকে আমরা বঞ্চিত হব। সুতরাং আমাদের এই বিষয়ে খেয়াল রাখা উচিত এবং সে অনুযায়ী আমাদের আমল করা উচিত। আল্লাহ করিম আমাদের সবাইকে এর উপর ভরপুর আমল করা তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ দর্শক, আমরা সাধক ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর মাদানী ফুল শুনেছি যে রোজা রেখে মানুষ যেন সচিৎকার না করে সে ব্যাপারেও শুনেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমাদেরকে রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করুক। দর্শক, আমাদের যে আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, লৌকিকতা থেকে বিরত থাকুন, রিয়া কারী রিয়া থেকে, তো আমরা লিয়াকত ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, লিয়াকত ভাইয়ের কাছ থেকে আরো শুনলাম।
জি, খাজাইনুল ইরফান সম্বলিত একটি কিতাব আমাদের, যেটি কানজুল ইমান আছে, এর 418-419 পৃষ্ঠায় 12 পারার সূরা হুদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, যে ব্যক্তি পার্থিব জীবনে পার্থিব জীবন ও সাজসজ্জা কামনা করে, আমি তাতে তাদের কৃতকর্মের পূর্ণ ফল দিয়ে দিব, আর এর মধ্যে কম দেয়া হবে না।
আচ্ছা,
হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটির তাফসীরের মধ্যে লিখেন, দুনিয়াতেই রিয়াকারদের নেক আমলের বদলা দিয়ে দেয়া হয়, আর তাদের উপর অনুপরিমাণও অত্যাচার করা হবে না। অর্থাৎ যে বান্দারা, যে ব্যক্তিরা দুনিয়াতে রিয়া করবে, কোনো আমলের সাথে রিয়াটাকে অ্যাড করে নিবে, অপরের সন্তুষ্টির জন্য নেক আমল করবে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তাকে দুনিয়াতেই সেই নেক আমলের বদলা দিয়ে দিব, সেই আখিরাতের জন্য এটার কোনো আজর অর্থাৎ প্রতিদান তার জন্য অবশিষ্ট থাকবে না, এবং তার উপর অনুপরিমাণও অত্যাচার করা হবে না। আমার প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সেই আমল কবুল করেন না যে আমলে সরিষা দানা পরিমাণও রিয়া বিদ্যমান থাকবে।
আচ্ছা,
আল্লাহ তাআলা সেই আমলকে কবুল করবেন না। আরেকটি হাদিসে পাকে এসেছে, শাহিন শাহে নবুয়াত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা রিয়াকারী, যে সকল আমলের মধ্যে রিয়া প্রকাশ পাবে, যে বান্দার মধ্যে রিয়া প্রকাশ পাবে বা রিয়া অবশিষ্ট থাকবে, সেই বান্দার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে, অর্থাৎ সে কখনো জান্নাতে যেতে পারবে না। একটি আহাদিসে তাইয়েবা আপনাদের সামনে পেশ করছি, হাদিসে পাকের মধ্যে এইভাবে এসেছে যার সারমর্ম কিছুটা এরকম, কিয়ামতের দিন বাপু এক ব্যক্তিকে ফেরেশতাদেরকে আদেশ দেওয়া হবে যে এই ব্যক্তিটাকে জান্নাতের দিকে নিয়ে যাও, যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে সে জান্নাতের দিকে যেতে থাকবে, এমনকি জান্নাতের দিকে যেতে যেতে জান্নাতের যে খুশবু সেই খুশবু পর্যন্ত তার নাক পর্যন্ত পৌঁছবে। এখন জান্নাতে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে আবার ঘোষণা দেওয়া হবে, হে আমার ফেরেশতারা, এই বান্দাটিকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও এবং জাহান্নামে তাকে নিক্ষেপ করো। এখন যে বান্দাটিকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে সে আল্লাহ পাকের দরবারে আরজ করবে, হে আমার রব, হে আমার মাওলা, তুমি কেন আমাকে জান্নাতের আশা দেখিয়ে আবার জাহান্নামে নিক্ষেপ করছো? তুমি তো চাইলে শুরুতেই আমাকে জাহান্নামে ঘোষণা করতে পারতে, এখন জান্নাতের দিকে নিয়ে গিয়ে জান্নাতের খুশবু আমাকে আমার নাক পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আবার আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এটা যে আফসোসের বিষয় কি হতে পারে?
অর্থাৎ আশা আমার জেগে গিয়েছে,
আশা জেগে গিয়েছে, এটা তো অনেক বেশি আফসোস লাগছে আমার থেকে, এর চাইতে ভালো হতো তুমি যদি আমাকে শুরুতেই জাহান্নামে ঘোষণা করে দিতে, তাহলে আমি শুরুতেই জাহান্নামের জন্য একটা মন মাইন্ড আমি নিয়ে নিতাম, আমার এত আফসোসের শিকার হতে হতো না। আল্লাহ তাআলা বলবে, হে ধোকাবাজ, হে বদবক্ত, বলবে যে তুমি তো এমন বান্দা যে দুনিয়াতে যখন একা থাকতে, দুনিয়াতে যখন নীরবে থাকতে আমার সাথে যুদ্ধ ঘোষণা করতে, আর যখন লোকদের সামনে থাকতে তখন একাগ্রতার সাথে ইবাদত করতে। বলল, কিভাবে আমি আপনার সাথে যুদ্ধ ঘোষণা করতাম? তখন ইরশাদ করা হবে যে যখন নীরবে থাকতে তখন আমার ইবাদতকে তুমি গাফিলতি করতে, আমার ইবাদতে গাফিলতি করতে, আমার ইবাদতে অলসতা করতে, আমার সাথে যুদ্ধ ঘোষণা করতে, অর্থাৎ আমার দিকে তোমার মনকে ধাবিত করতে না, যার দরুন আমি আজ তোমার সাথে এমন ব্যবহার করছি, এমন আচরণ করছি যে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার আদেশ দিয়ে আবার তোমাকে জাহান্নামে নিপতিত করছি। তো ওই বান্দা যারা রিয়াকারী, যারা রিয়াকার হবে বাপু, কিয়ামতের দিন তাদেরকেও আশা জাগিয়ে আবার নিরাশ করে দেওয়া হবে। অর্থাৎ যারা দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত গোপনে তো করে না, কিন্তু মানুষের সামনে খুব বেশি ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়, সেই সকল বান্দাদেরকে বাপু কিয়ামতের দিন এভাবে আশা জাগিয়ে আবার নিরাশ করে দেওয়া হবে। যে বান্দা রিয়াকার হবে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে বলবে যে তুমি অমুক অমুক ইবাদত তো করেছো, কিন্তু কেন করেছ? বললো, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি। বলা হবে, না তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার সন্তুষ্টির জন্য করনি। তো ওই বান্দা আরজ করবে, হে আল্লাহ পাক কেন এমনটা বলছেন? বলবে, তোমার যে ইবাদত করার তুমি করে নিয়েছিলে এবং দুনিয়াতে তুমি যা চাওয়ার সেটা পেয়েও গিয়েছিলে, অর্থাৎ তোমার অন্তরের মধ্যে ছিল যে মানুষ তোমার এই ইবাদতের কারণে, তোমার নেক আমলের কারণে তোমার প্রশংসা করুক, সেটা তোমাকে দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়েছে, তাই আজকে তোমার জন্য এর বিনিময়ে এর প্রতিদানে কিছুই নেই। তো তখন ওই বান্দা নিরাশ হয়ে যাবে, আশাহত হয়ে যাবে যে আমি কি করলাম, কার জন্য এখন নেকির কাজ করলাম। তখন আল্লাহ পাক আদেশ দিবেন যে তুমি যার প্রশংসার জন্য ইবাদত করেছিলে, যার যাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছিলে, তুমি আজ তার থেকে নেকি নাও, আমার কাছে তোমার জন্য আজ কোনো প্রতিদান নেই, আজ তোমার জন্য আমার কাছে কোনো সবাব নেই যে এর বিনিময়ে আমি দিব। কেননা তুমি তো আমার জন্যই করনি, যার জন্য করেছিলে, যে গাইরুল্লাহর জন্য করেছিলে, তুমি তার নিকট যাও, তার থেকে তুমি এর প্রতিদান নিয়ে নাও।
আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দান করুক। দর্শক দেখুন, ইবাদত করো আপনি অর্থাৎ কিয়ামতের দিন ওই ব্যক্তিগুলো যারা রিয়াকারী, রিয়া করেছে দুনিয়ার মধ্যে, তারা দুনিয়াতেও আসলে হয়তো ন্যাক আমলের অবশ্যই পাবে না, ন্যাক আমলের এটার স্বভাবও তো পাবে না, এবং সাথে সাথে আখিরাতের মধ্যে লাঞ্ছিত হবে। দর্শক, তাই আমরা আল্লাহ তাআলার ইবাদত করছি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা কাজগুলো করি, এবং সেটা আমরা প্র্যাকটিস করি আস্তে 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 আস্তে। আমরা যদি আমাদের না আসে, এরপরও আমরা প্র্যাকটিস করি যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। যদি অনেক সময় অন্য কারো সন্তুষ্টির জন্য কোনো একটা কিছু করতে ইচ্ছে করে, তাহলে সেটা আমরা করবো না, সেটা থেকে আমরা বিরত থাকবো। এইভাবে আস্তে 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 আমরা প্র্যাকটিস করতে হবে। আর দর্শক, এগুলো থেকে এগুলো শেখার জন্য আপনাকে পড়তে হবে। আসলে ইবাদত করার আগে ইবাদতের শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা, ইবাদত কীভাবে করতে হয় সেটা জানতে হয়, সেটা শিখতে হয়। এবং সাথে সাথে যেহেতু দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি কিতাব এসেছে, যে কিতাবের নাম হচ্ছে ইয়াকারি, তো এই কিতাবটি যদি আপনি পড়েন, ইনশাআল্লাহ হয়তো 150 পৃষ্ঠার কিতাব হতে পারে, তো এই কিতাবটি যদি, এই বইটা যদি আপনি পড়েন, ইনশাআল্লাহ আপনি রিয়া সম্বন্ধে অনেক কিছু শিখতে পারবেন, কোন কোন জায়গায় রিয়া আসে সেটা শিখতে পারবেন, এবং রিয়া থেকে বাঁচার সুফল শিখতে পারবেন, রিয়ার কুফল সম্পর্কে আপনি জানতে পারবেন, এবং সাথে সাথে কীভাবে আপনি রিয়া থেকে বাঁচবেন সেটাও জানতে পারবেন। তো দর্শক, সেটা পড়ুন, সেটা আজই আপনি অনুষ্ঠানের পরপর যদি সম্ভব হয় মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করে নিন হাদিয়া দিয়ে, অথবা দাওয়াত ইসলামের ওয়েবসাইট www.dawatislami.net থেকে আপনি সংগ্রহ করে নিন এই রমজান মাসে, এটা পড়ুন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। দর্শক, এখন আমাদের একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেই সেগমেন্টটি শুনবো ইনশাআল্লাহ।
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم প্রিয় মদনি চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ও সহজ মাসআলা নিয়ে। আজকের বিষয় হচ্ছে, রোজা অবস্থায় নাক দিয়ে পানি ভিতরে যদি চলে যায় তখন কি হবে। প্রিয় মদনি চ্যানেলের দর্শকবৃন্দ, দারুল ইফতাহে সুন্নতের ওলামায়ে কেরামগণের নিকট এটা প্রশ্ন করা হয়েছে যে ওলামায়ে কেরামগণ এই বিষয়ে কি বলেন, যে নাকে পানি দিতে গিয়ে মস্তিষ্কে পানি চলে যায় তবে রোজা ভঙ্গ হয়ে যাবে কি। আশা করি বুঝতে পেরেছেন প্রশ্ন, যে যখন কোনো রোজাদার ব্যক্তি নাকে পানি দেয় উজু করার উদ্দেশ্যে, তো উজু করার সময় নাকে পানি দিতে গিয়ে যদি সেই পানিটা মস্তিষ্কে চলে যায় তখন শরীয়তের বিধান কি, রোজা কি ভঙ্গ হয়ে যাবে না ভঙ্গ হবে না এই বিষয়ে। তো আসুন এই প্রশ্নের উত্তরে দাওল ইফতাহে সুন্নতের ওলামায়ে কেরামগণ কি বলেছেন তার সারমর্ম আমি আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি। কুলি করার সময় অথবা নাকে পানি প্রবাহিত করার সময় ভিতরে পানি চলে গেলে, অর্থাৎ মস্তিষ্কে পানি চলে গেলে, তো তখন যদি বুলে চলে যায়, অর্থাৎ পানিটা ভিতরে বুলে চলে যায়, আর এমত অবস্থায় সে রোজাদার এটাও স্মরণে রয়েছে। আচ্ছা, এখানে ওলামায়ে কেরামগণ ভুলের বিষয়ে কিছু ব্যাখ্যা করেছেন, আমরা শ্রবণ করি। বলা হচ্ছে, ভুল দুই ধরনের হয়ে থাকে। একটা তো এটা যে সে যে রোজা রেখেছে সেটা স্মরণে না থাকা, তো সেটা যদি স্মরণে না থাকে এমত অবস্থায় যদি পানি ভিতরে চলে যায় তবে রোজা ভঙ্গ হবে না। আর যদি এটা স্মরণে রয়েছে যে সে রোজাদার, এমত অবস্থায় অনিচ্ছা সত্ত্বেও যদি কুলি করার সময় অথবা নাকে পানি প্রবাহিত করার সময় পানি ভেতরে চলে যায় তবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং তার উপর সেই রোজার কাজা আদায় করা আবশ্যক, তবে সেই দিনের বাকি সময় রোজাদারের মতো অতিবাহিত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আর আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে উত্তমভাবে রোজা রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
মাশাআল্লাহ। দর্শক, আমরা আরাফাত ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটি মাদানীফুল শরী মাসালা শুনেছি, যেটি নাকে পানি দেওয়ার ব্যাপারে রোজ অবস্থায় অনেকের এই এই জিনিসটা অজানা রয়েছে। অনেকে গোসল করার সময় বা উজু করার সময় নাকে পানি দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করবো। এবং শুনেছি আমাদের আরাফাত ভাইয়ের কাছ থেকে, আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। দর্শক, আমাদের যে বিষয়টি চলছিল লৌকিকতা থেকে বেঁচে থাকুন, আমরা লেখক ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, আবার আরও শুনবো যে
কিয়ামতের দিন এমন এক ব্যক্তির হিসাব নেওয়া হবে যে দুনিয়াতে ইলমে দিন নিজে অর্জন করেছে এবং অন্যকেও শিখিয়েছে এবং কোরআনে পাক পড়েছে। তো কিয়ামতের দিন যখন আল্লাহ পাক ইরশাদ করবেন যে তোমাকে তো আমি অনেক ধরনের নিয়ামত দিয়েছিলাম, তুমি সেই নিয়ামতগুলোকে কীভাবে খরচ করেছিলে, কীভাবে সেগুলো থেকে ফায়দা নিয়েছো, তো সে আরজ করবে যে হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য কোরআন ইলমে দিন অর্জন করেছিলাম এবং অপরকেও শিখিয়েছিলাম এবং কোরআনে পাকের তিলাওয়াত করতাম। এখন আল্লাহ পাক ইরশাদ করবেন, না না, তুমি আমার সন্তুষ্টির জন্য এগুলো করনি, মানুষ তোমাকে আলিমে দিন বলবে, মানুষ তোমাকে ভালো কারি বলবে, এজন্য তুমি এ সকল কিছু করেছো। আজ দুনিয়াতে এগুলোর বাহবা তুমি পেয়ে গিয়েছো, কিয়ামতের দিন এর জন্য কোনো সওয়াব আমার কাছে অবশিষ্ট নেই, এজন্য তোমাকে এর বদলাতে জাহান্নামের দিকে ফেলে দেওয়া হবে। দুইটা বুজুগের কল বাণী আমি আপনাদের সামনে পেশ করব। হযরত আলিউল মুর্তাজা শেরে খোদা কররামাল্লাহ তাআলা ওয়াজহাহুল করিম ইনি ইরশাদ করেন রিয়াকারীদের ব্যাপারে, বলছেন রিয়াকারীদের তিনটা আলামত, তিনটা চিহ্নের মাধ্যমে রিয়াকারী চেনা যায়। সেটা কি? অর্থাৎ আমরা চিনব না, অর্থাৎ আমাদের মধ্যে যে রিয়া আছে এই বিষয়টা আমরা
নিজেরটা
নিজে, কেননা শরীয়তের মধ্যে কাউকে রিয়াকার বলা এটা নিষেধ আছে,
এটা হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত, আমি কিভাবে জানি সে রিয়া করছে কিনা,
এটা আমি বলতে পারবো না। অর্থাৎ নিজেকে নিজে চেক আপ করার জন্য উনি তিনটা বাণী আমাদেরকে ইরশাদ করে দিয়েছেন যে এই তিনটা আলামত যদি আমাদের মধ্যে পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে যে আমাদের মধ্যে রিয়া নামক এই ব্যাধিটা, বাতিনি ব্যাধি, বাতিনি রোগ, এটা আমাদের মধ্যে রয়েছে। তো উনি বলছেন নাম্বার এক, যে যখন বান্দা একা নামাজ পড়ে তখন সেই নামাজ বা ইবাদতের মধ্যে অলসতা প্রকাশ পায়, আর যখন সবার সামনে ইবাদত করে তখন একাগ্রতা প্রকাশ পায়।
জি,
যখন এই দুইটা জিনিস তার মাঝে প্রকাশ পাবে বুঝে নিতে হবে এর মধ্যে রিয়া আছে, কেননা বান্দা ইবাদত করলে সকল সময়ে সর্বাবস্থায় একই রকম অবস্থা থাকবে। মানুষের সামনে ইবাদত করলেও একাগ্রতা থাকবে, নীরবে করলেও একাগ্রতা থাকবে। তো যখন বলতেছে যে যদি ইবাদতের মধ্যে এই ডিফারেন্স পাওয়া যায়, এই পার্থক্যটা পাওয়া যায় যে মানুষের সামনে অনেক একাগ্রতা, অনেক খুশু খুজু সহকারে নামাজ পড়ছে, বাপু দেখবেন অনেক সময় দেখা যায়, আমরা বলছি না যে অমুক ব্যক্তির মধ্যে রিয়া আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে কেউ যখন নীরবের মধ্যে নামাজটা আদায় করে তখন সে তাড়াহুড়া করে নামাজটা আদায় করে কিভাবে এই নামাজ থেকে ফারিগ হয়ে যাবে সে চিন্তা করে, কিন্তু যখন মানুষ থাকে তখন মানুষ যাতে আমাদেরকে ভালো আবিদ বলে, ইবাদতকারী বলে, ইবাদত পরায়ণ বলে, আমাদের তখন কিরাত লম্বা হয়ে যায়, রুকু লম্বা হয়ে যায়, সিজদা লম্বা হয়ে যায় মানুষকে দেখানোর জন্য। তো আলিউল মুর্তাজা শেরে খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম ইরশাদ করছেন, যদি কোনো বান্দার মধ্যে এটা থাকে তাহলে বলা হচ্ছে যে ওই বান্দার মধ্যে রিয়া যে আছে এটা তাকে বুঝে নিতে হবে। নাম্বার দুই আলামত হচ্ছে যখন কোনো ইবাদতকারীর সামনে, যখন কোনো বান্দার সামনে তার ইবাদতের তারিফ করা হয়, ইবাদতের প্রশংসা করা হয়, তখন সে তার ইবাদতকে বাড়িয়ে দেয়। অর্থাৎ সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বাড়ানে না, বরং ইবাদতের প্রশংসা করা হচ্ছে সে যাতে প্রশংসা আরও করে, এজন্য বান্দা কী করে, ইবাদতের প্রশংসা পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য তার ইবাদতকে আরও বাড়িয়ে দেয়। উদাহরণস্বরূপ আমরা অনেক সময় দেখা যায় দরুদে পাক পাঠ করি, অনেক সময় দেখা যায় যখন বান্দা আমাদেরকে বলে যে আরে ওয়াহ আপনি তো অনেক দরুদ শরীফ পাঠকারী, আপনি তো অনেক জিকিরকারী, তখন দেখা যায় আমাদের মাত্রাটা বেড়ে যায়। তো বুঝতে হবে আমি কি ওনার জন্য এটা বাড়িয়ে দিয়েছি নাকি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বাড়িয়ে দিয়েছি। যদি আল্লাহ পাকের সন্তুষ্টি আমাদের মাঝে অবশিষ্ট থাকে তাহলে বুঝে নিতে হবে যে আমার মধ্যে কোনো রিয়া নেই, আর যদি ওনার প্রশংসার কারণে আমি এই জিনিসটাকে বাড়িয়ে দেই তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে রিয়া আছে। নাম্বার তিন আলামত উনি ইরশাদ করেছেন, বলা হচ্ছে কোনো বান্দার সামনে যদি তার নিন্দা করা হয়, অর্থাৎ আরে তোমার মধ্যে তো রিয়া আছে, তুমি এই আমলটা রিয়ার জন্য বলছো, রিয়ার জন্য করছো, মানুষকে দেখানোর জন্য করছো, যদি ওই বান্দার এই সামান্য কটু কথার কারণে, নিন্দা করার কারণে আমার আমলের পরিমাণ কমে যায়। আলিউল মুর্তাজা শেরে খোদা উনি ইরশাদ করেছেন, যদি আমাদের আমলের পরিমাণ কমে যায় শুধুমাত্র ওই ব্যক্তির কটু কথার কারণে, তাহলে বুঝে নিতে হবে এখানেও আমার রিয়া আছে, কারণ আমি আল্লাহ পাকের জন্য তাইলে ইবাদত করছিলাম না, বরং এই বান্দার প্রশংসার জন্য আমি ইবাদত করছিলাম, না হয়তো কেন ওনার নিন্দার কারণে, ওনার কটাক্ষতার কারণে, ওনার কটু কথার কারণে আমি আমার আমলের পরিমাণকে কমিয়ে দিব। তো বাপু, এই তিনটা আলামত বলা হচ্ছে যদি কোনো বান্দার মাঝে থাকে তাহলে বুঝে নিতে হবে যে বান্দার মাঝে রিয়া কাজ করছে। আরেকজন বুজুর্গের বাণী হচ্ছে, প্রসিদ্ধ বুজুর্গ তাবি বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি ইরশাদ করেন যে বান্দা অনেক সময় নিজের কে আজিজি প্রকাশ করানোর জন্য, নিজের সেটাকে কি বলে আজিজি, বিনয় বিনয়তা প্রকাশ করার জন্য অনেক সময় বলে আমি তো দুর্বল, আমি তো অনেক গুনাহগার, আমি সিয়াকার বদকার, হ্যাঁ আমি রিয়াকার। তো হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করছেন, এই কথাগুলো যদি আসলেই না হয়, মানুষের মানুষ যাতে মনে করে আরে বাহ এতো কতই বিনয়কারী, এতো কতই আজিজি দেখানেওয়ালা, যদি এগুলোর জন্য এই বাক্যগুলো বলে থাকে তাহলে বুঝে নিতে হবে ওই বান্দার মধ্যে রিয়া কাজ করছে।
দেখুন ভাই, এটা খুব সুন্দর কথা বলেছেন। সাথে সাথে আমাদের সমাজে আরেকটি বিষয় দেখা যায় যে অনেক ব্যক্তি এমন আছে যারা ধন সম্পদ ব্যয় করে, মানুষকে দান করে থাকে যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, তো তাদেরকে তাদের উপর জাকাত অবশ্যই ফরজ, জাকাত অবশ্যই দিতে হবে, কিন্তু তাদেরকে দেখা যায় যে তারা যখন দান করেন, সাদকা করেন, সেই জিনিসটা সোশ্যাল মিডিয়া, এখন তো ইজি হয়ে গেছে, আগে তো যখন এরকম মোবাইল ছিল না, অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ ছিল না, তখন হয়তো অনেক কঠিন হয়ে, তখন ছিল পেপার, মানুষ পেপারে দিত যে অমুকে দান করেছে, ছবি সহ দিতে অনেকে, বা অনেকে এমনিতে লিখে দিতে যে অমুক মানুষ দান করেছে। এখন তো আরও সহজ হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়া, আপনি মোবাইলটার একটা সেলফি তুলে দিয়েছেন, আপনি মানে এই হাতে দিচ্ছেন, অন্য হাতে সেলফি তুলে আপনি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছেন। তো এই জিনিসটা দেখুন, আপনি দিচ্ছেন আল্লাহ তাআলার জন্য, আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে নিজের সারমর্ম যে নিজের দানকে নিষ্ফল করো না। তো অনেকে দান করছেন, আপনার টাকাটা খরচ হচ্ছে, কিন্তু আপনি এই অর্থাৎ লোক দেখানোর কারণে, মানুষকে দেখানোর কারণে সেই জিনিসটাকে নিষ্ফল করে দিয়েছেন। দর্শক, আমরা আবার আসবো আমাদের আলোচনার বিষয়ের মধ্যে। আমাদের এখন আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে, যে সেগমেন্টের নাম হচ্ছে নাম কেমন হওয়া চাই। অনেকে আমরা এমন আছি যারা আমাদের সন্তানদের নাম রাখতে চাই, সুন্দর নাম রাখতে চাই, ইসলামিক নাম রাখতে চাই, এবং এর ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করি। তো আজকে যে আমাদের আমাদের যেই এই মুহূর্তে যে সেগমেন্ট আমরা দেখাই, সেটা হচ্ছে নামের উপরে, নাম কেমন হওয়া চাই। আমরা ইকরাম বাবুর কাছ থেকে শুনবো। জি,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আহলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আহলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। বাচ্চা যখন মৃত্যুবরণ করে তখন কি তার নাম রাখা যাবে? আসুন আজকে আমরা সে সম্পর্কে জেনে নিই। বাহারে শরীয়ত প্রথম খণ্ড এর 841 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে, বাচ্চা যদি জীবিত অবস্থায় যদি সে জন্মগ্রহণ করে, অথবা যদি সে মৃত অবস্থায় যদি জন্মগ্রহণ করেন, তাহলে উভয় অবস্থায় ওই সন্তানের নাম রাখা যাবে এবং আসরের দিন তাকে উঠানো হবে, কন্যা সন্তান হয় বা পুত্র সন্তান হয়। তাহলে এই অবস্থায় তার নাম, পুত্র সন্তান হলে যেভাবে সচরাচর নাম রাখা যায় সেভাবে রাখবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে কন্যাদের যেভাবে নাম রাখা হয় সচরাচর সেভাবে নাম রাখবে। যদি পুত্র সন্তান এবং কন্যা সন্তান যদি সিলেক্ট করা না যায়, যদি বোঝা না যায়, তো পরিপূর্ণ হওয়ার আগে সে তার জন্মগ্রহণ করেছে বা বোঝাও যাচ্ছে না, তাহলে ওই অবস্থাও এমন পুরুষ বা মহিলা উভয়ে যাতে ডাকতে পারেন এমন নাম রাখা যায়। তার উভয়টি বোঝা যায় এমন নাম রাখা যাবে, যেমন রাহাত, নুসরাত, তসলিম ইত্যাদি নাম রাখা যাবে। বাহারে শরীয়ত তৃতীয় খণ্ড 603 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। আলহামদুলিল্লাহ, কতই না সৌভাগ্য যে আমরা প্রিয় নবীর উম্মত হতে পেরেছি, এবং ওই প্রিয় নবীর উম্মত যে দুনিয়াতে আগমন করেছে, যে মৃত অবস্থায় হোক, তাহলে তার নামও রাখা দরকার, যেটা কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। হ্যাঁ স্টাই ভাইরা, আমরা আমাদের সন্তানের নাম রাখবো, এবং এমন নাম রাখবো যে সন্তানের নাম আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে আমাদের জন্য। যেমন আমরা সন্তানের নাম এটাও রাখতে পারি যে আব্দুল শাকুর, অর্থাৎ কৃতজ্ঞ তা জ্ঞাপন কারে বন্ধা। ইনশাল্লাহ আমরা আমাদের সন্তানের নাম এমনভাবে রাখবো যে নামের সাথে কোরআন এবং সুন্নাহর সাথে সম্পৃক্ততা রয়েছে। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, দর্শক আমরা খুব সুন্দরভাবে শুনেছি যে নাম, কিছু কন্যা সন্তানের নাম আমাদের ইকরাম বাপু বলেছেন, নুসরাত এই জাতীয় কিছু নাম বলেছেন, খুব সুন্দর নাম। এবং সেই নামগুলো রাখা যায় এবং সেই নামের অর্থ রয়েছে। তো দর্শক, শিশুদের সুন্দর নাম রাখুন, ইসলামিক নাম রাখুন, কোনো বুজুর্গানে কিরামের সাথে সম্পৃক্ত ওনাদের সাথে নাম মিলিয়ে রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই নামের মধ্যে বরকত দান করবেন ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমরা একটি নাতে পাক শুনবো আমাদের আনিস ভাইয়ের কাছ থেকে, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আমাদের সেগমেন্ট এবং আলোচনার মধ্যে ফিরে যাব।
মেরা দিল লর মেরি জান মদিনে ওয়ালে, মেরা দিল লর মেরি জান মদিনে ওয়ালে, তুঝ পে সো জান সে কুরবান মদিনে ওয়ালে, তুঝ পে সো জান সে কুরবান মদিনে ওয়ালে, মেরা দিল তেরা দর ছোড় কে যাও তো কহাঁ যাও মৈ, তেরা দর ছোড় কে যাও তো কহাঁ যাও মৈ, মেরে আকা মেরে সুলতান মদিনে ওয়ালে, মেরে আকা মেরে সুলতান মদিনে ওয়ালে, তুঝ পে সো জান সে কুরবান মদিনে ওয়ালে, মেরা দিল লর মেরি জান মদিনে ওয়ালে, ভর দে ভর দে মেরি আকা মেরি ঝোলি, রখবে সরো সামান মদিনে ওয়ালে, আপনা রখবে সরো সামান মদিনে ওয়ালে, তুঝ পে সো জান সে কুরবান মদিনে ওয়ালে, মেরা দিল লর লিখ দে মেরি কিসমত মে মদিনা, লিখ দে মেরি কিসমত মে মদিনা, লিখ দে হে তেরি মিল কে কলম দান মদিনে ওয়ালে, হে তেরে মিল কে কলম দান মদিনে ওয়ালে, মেরা দিল লর মেরি জান মদিনে ওয়ালে,
تجھ پہ سو جانے سے قربان مدینے والے پھر تمنا یہ زیارت نے کیا دل بے چین پھر تمنا یہ زیارت نے کیا دل بے چین پھر مدینے کا ہے ارمان مدینے والے پھر مدینے کا ہے ارمان مدینے والے میرا دل اور میری جان مدینے والے سگے طیبہ مجھے سب کہے کہ پکارے بیدم سگے طیبہ مجھے سب کہے کہ پکارے بیدم یہی رکھے میری پہچان مدینے والے یہی رکھے میری پہچان مدینے والے میرا دل اور میری جان مدینے والے تجھ پہ سو جان سے قربان مدینے والے میرا دل اور میری جان مدینے والے
ماشاءاللہ ماشاءاللہ کیا بات ہے صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم درشک অবশ্যই একজন আশিক রাসূলের জন্য এই চাইতে বড় কোনো পাওয়া নেই যে তার দিল এবং তার অন্তর তার রূহ যেন মদিনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দিয়ে দিয়েছে তো আমাদের উচিত হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তর আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকা দর্শক অনেক আলিমে দিন ছিলেন অনেক আশিকের রসুল এমন ছিলেন যারা নিজেদেরকে এটা মনে করতেন যে তারা যাতে মদিনা শরীফের অলির গলির কোনো যদি কুকুর হতে পারতেন দর্শক নিঃসন্দেহে যদি মদিনা শরীফের কোনো অলি গলির কোনো একটি কুকুর হতে পারলেও আল্লাহ তাআলা সেটা আমার জন্য হয়তো অনেক বড় পাওয়া হতো কেননা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের দরবারের ফকিরও দুনিয়ার বাদশার থেকেও অনেক বড় দর্শক আল্লাহ তালা আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসাল্লামের দরবারের ফকির বানাক
আমিন
আমিন দর্শক এখন আমাদের একটি সেগমেন্টের সময় হয়ে গেছে যেটি হচ্ছে সুস্বাস্থ্যের রহস্য ডাক্তারের একটি পরামর্শ আমরা শুনবো ইনশাআল্লাহ এরপর আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসবো আবার
রমজান মাসে কিছু জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমি হাজির হয়েছি আমার নাম হচ্ছে ডাক্তার ইউএম সিদ্দিকুল্লাহ আমি একজন ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ রমজানে ওজন হ্রাস বৃদ্ধি এই ব্যাপারটি সম্পর্কে আমি কিছু স্বাস্থ্য বটিকার বিষয়ে আপনাদেরকে জানাতে চাই আমাদের শরীরের যদি উপাদানগুলি চিন্তা করেন সেখানে কী আছে সেটা হচ্ছে এখানে মাংসের অংশ আছে তারপর আছে আপনার যে ভিতরে পানির অংশ আছে তো এখন মানুষের ওজনটা বৃদ্ধি কীরকম করে হয় যেমন ধরেন প্রথম বছর একটা যখন শিশু জন্ম গ্রহণ করে জন্মের সময় তার যে ওজন থাকে সেটি এক বছর শেষে সেটি প্রায় তিন গুণ হয় এটা হচ্ছে ফর্মুলা আস্তে আস্তে শৈশব অতিক্রম করে যখন সে একজন পরিপূর্ণ যুবক হয় কিংবা যুবতী হয় তখন কিন্তু আরেক ধরনের ওজন হয় তাহলে ওজনের কী হয়েছে ওজনের বৃদ্ধি ঘটেছে কিন্তু এমন একটা সময় দিয়ে কিন্তু ওজনের আবার এটা তারতম্য হয় না যেমন ধরেন তিরিশের পর দেখা থেকে মানুষের সাধারণত বৃদ্ধিটা স্থিমিত হয়ে যায় তো এখানে আল্লাহ পাক আমাদেরকে এগারো মাস খেতে দিয়ে রমাদানের জন্য একটি মাস সংযম দিয়েছেন, সেটা কী করার জন্য? সেটাকে আল্লাহকে ভয় করে আমাদের যে খাবার দাবারের মধ্যে যে অসংযত আমরা আচরণ করতাম, যেমন ধরুন আমাদের মধ্যে অনেকেরই কিছু বাজে অভ্যাস আছে, যেমন মদ বা এরকম জাতীয় শরাব জাতীয় সমস্ত জিনিসপত্র খেতে রমজানের বরকতে সে কী করে ওগুলি ছেড়ে দেয়। ওকে দেখা যায় কি যখন সেটা ছেড়ে দেয় তখন তার লিভারের উপরে যে এফেক্টটা ছিল, হ্যাঁ, যেটা তার লিভারকে নষ্ট করে দিত, অ্যালকোহল খেতে গিয়ে তো অনেকের প্রচুর ওজন কমে যেত, তো সেটাই রমাদানে যখন সে যখন ওই তার যখন সংযত হয়ে যায় সংযত আচরণ করে তখন দেখা যায় কি ওটাকে একটা একটি স্থির জায়গায় রেখে দেয়, বরঞ্চ দেখা যায় কি তার কিছু উপকার হয়। তো ওজন বেড়ে যাবে বা কমে যাবে এটা ঠিক নয়, ওজন বাড়েও না আবার কমেও না। বাড়বে না কেন? যেহেতু আমি সংযম করছি, আমরা একটা নির্দিষ্ট একটা রীতিনীতি মেনে আমরা খাবারগুলি খাচ্ছি, যেখানে আমাদের ধরেন প্রচুর ফলমূল শাকসবজি প্রচুর পানি, তারপরে আপনার যে ফাস্ট ফুড যেগুলি জাঙ্ক ফুড এগুলো আমরা অ্যাভয়েড করছি, অ্যাভয়েড করার কারণে আমাদের ওজনটা কী করলো, আমাদের যেই ওজনটা ছিল সে ওজন স্থির থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ওজন বাড়ে না। আবার যদি উল্টা দিক দিয়ে চিন্তা করেন, আমরা যে যে সিয়াম সাধনার ফলে আমাদের ওজন কিন্তু কমেও যাচ্ছে না, কেননা আপনি সারাদিন উপবাসের পরে কিন্তু আপনি রাত্রিতে আবার গিয়ে খাচ্ছেন, তার মানে আপনার একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। আল্লাহবাক আপনাকে কিন্তু 24 ঘন্টা রোজা রাখতে বলে নেই, সেই জন্য ওজন বৃদ্ধি যে ঘটে কিংবা ওজন কমে যায় এই কথাটি একেবারেই কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠান দেখা দেখি ওজন স্থির থাকে, কিন্তু তার যে ভিতরে সেলগুলি যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো ওগুলি এই রমাদানের যে নিয়মগুলি পালন করার ফলে তার এবং ভিতরে যে ইন্টারনাল যে অর্গ্যানগুলি ওগুলি রিপেয়ার হয়ে যাওয়ার আবার পুনরায় এটা মেরামত হয়ে যাওয়ার কারণে দেখা দেখি বডিতে একটা নির্দিষ্ট জায়গায় ও স্থির থাকে যায়, ওজনের বৃদ্ধি বা ওজনের কমতির কিছু ঘটে না।
সাল্লাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ দর্শক, আমরা ডাক্তারের পরামর্শ শুনেছি, খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ পরামর্শ। আমাদের যে বিষয় আজকের লৌকিকতা থেকে বেঁচে থাকুন ইনশাল্লাহ, সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম আমাদের লিয়াকত ভাইয়ের কাছ থেকে। আরো শুনবো যে লিয়াকত ভাই,
বাপু আপনি এর আগে যেটা একটা কথা বলেছিলেন যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে আমরা সকল কিছু নিজেদের আমলগুলোকে প্রকাশ করে দেই। আগে দেখা যেত যে আমরা যখনই কোনো ইবাদত করতাম, ইবাদত করার আগে আমরা লুকিয়ে লুকিয়ে ইবাদত করার যে প্রবণতা সেটা আমাদের মাঝে থাকতো, কিন্তু এখন কিভাবে আমরা ইবাদত করে সেটাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিব সেই রেসের মধ্যে আমরা আছি। আব্দুল হাইবে বলছে, আব্দুল হাইবে একটা বয়ানের মধ্যে বলেছিলেন যে আগে তো খাবার পেটের মধ্যে যায়, আগে খাবার পেটের মধ্যে না গিয়ে সে সোশ্যাল মিডিয়ার মধ্যে যায়, এই জন্য আমাদের বদনজরের শিকার হতে হয়। তা আগে তো পেটে দেন, এরপর সোশ্যাল মিডিয়াতে দিয়েন,
যে খাবার খাওয়ার সময় আমরা এটাকে
সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে যে আপনার বদনজর না হয়, বদনজর না লাগে কার লাগবে? আপনি তো খাবারগুলো আগে খান, এখন দেখা যায় অমুক জায়গায় আমি চেক ইন দিচ্ছি, অমুক রেস্টুরেন্টে আছি, আজকে ঘরে এটা হয়েছে ওটা হয়েছে, তো ভাই আপনি মানুষকে বলে বেড়াচ্ছেন যে আপনি এটা করছেন, তাহলে আপনি বদনজরের শিকার হবেন না কেন? তো এটা হচ্ছে আলাদা সাইড, কিন্তু আজকে বিষয় হচ্ছে রিয়া। তো রিয়ার মধ্যে বলবো যে আমরা এখানে দুইটা বিষয় আছে বাপু, সোশ্যাল মিডিয়ার খারাপ দিকও আছে ভালো দিকও আছে। অনেক সময় দেখা যায় আমি আমার যে একটা নেকির কাজ বা ভালো একটা উদ্যোগ আমি নিলাম, সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেওয়ার একটা নিয়ত এটা অনেকের থাকে, সেটা হচ্ছে আমার এই নেকির কাজের মাধ্যমে, আমার এই ভালো উদ্যোগের মাধ্যমে যাতে অন্যজন ইন্সপায়ার হয়, যাতে অন্যজন উৎসাহ পায়, সেই উৎসাহ পেয়ে এটা অন্য কেউ করতে পারে। আবার আমাকে দেখা যায় যে এখন দেখা যায় যে কলা একটা, দেনেওয়ালার হাত হচ্ছে 10টা, এরকম কিন্তু আমরা দেখেছি, নিচ্ছে 2 হাতে কিন্তু দিচ্ছে 10 হাতে। তো বলতেছে কলা একটা ভাই, 10টা তো দাও, অন্তত তোমাদের সম্মানটা থাকবে। এগুলো অনেক সময় কাজ কারণ হয়ে থাকে। তো আসলে নেকির কাজ মানুষকে বলে বেড়ানো বা দেখানো এটা খুবই মারাত্মক একটা অপরাধ। হযরত সাইয়েদুন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, দোজখীদের মধ্যে সবচেয়ে নিম্ন শাস্তি যার হবে তাকে আগুনের জুতা পরিধান করানো হবে, যার ফলে তার মগজ সিদ্ধ হবে। এখন আমরা যে রিয়াকারীদের অবস্থা, মানে এটা এই এটার মাধ্যমে আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে জাহান্নামীদের সবচেয়ে কম আজাব হচ্ছে তাকে জাহান্নামের জুতা পরিধান করে দেওয়া হবে, অর্থাৎ আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে, যে জুতাটা সে পায়ে পড়বে কিন্তু তার মগজ টকবক করে গলতে থাকবে, গলতে গলতে পড়তে থাকবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াকারীদের একটি শাস্তির ব্যাপারে এভাবে বর্ণনা করেন যে যারা রিয়াকার, বলা হচ্ছে নিশ্চয়ই জাহান্নামে এমন এক উপত্যকা আছে যা থেকে স্বয়ং জাহান্নামী দৈনিক 400 বার পানা চায়। আল্লাহ তাআলা এই উপত্যকাটি উম্মতে মুহাম্মাদের সেই সব রিয়াকারীদের জন্য তৈরি করেছেন যারা কোরআনে পাকের হাফেজ, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সৎকাকারী, আল্লাহর ঘরের হাজি এবং আল্লাহর রাস্তায় সফরকারী। এই চার ধরনের ব্যক্তি যারা, অর্থাৎ একটা হচ্ছে যারা আল্লাহর ঘরের হাজি। এখন দেখা যায় বাপু, দেখবেন এমন অনেক ব্যক্তি আছে যাদেরকে হাজি না বলে রাগান্বিত হয়ে যায়। আমি এমন অনেক জায়গায় দেখেছি, আমি অনেক সময় বিয়ের অনেক সময় অনেক কিছু থাকে না, আমাদের এখানে একটা রেওয়াজ থাকে যে বিয়েতে অনেকে গিফটের আদান প্রদান হয়, হ্যাঁ এরকম অনেক কিছু থাকে। তো এক জায়গায় আমি অমুকে এক ব্যক্তির, মানে উনি আমাকে বলছিল যে আমার নামটা লিখেন এভাবে। তো আমি ওনার নামটা জানি, কিন্তু আমি আলহাজ বা হাজি এ টাইপের কিছু লিখি নাই। তো উনি আমাকে একটু, মানে উনি একটু কড়া ভাষায় বললো, আরে আগে হাজিটা লেখেন না কেন, আলহাজটা লেখেন না কেন। তখন আমার মনের মধ্যে মানে একটুর জন্য ধাক্কা খেলো, মানে ধাক্কা লাগলো যে আসলেই কি উনি এটা আল্লাহ তাআলার জন্য হস্ত করেছিল। আমাদের সমাজের মধ্যে এটা বেশি প্রকাশ পায় যে আমাকে আলহাজ বলে ডাকা হোক, আলহাজ বলে না ডাকলে উনি মনে করেন
যে কষ্ট পাচ্ছে। লেখক ভাই একটি কথা আপনি বলছেন যে পুরুষ মানুষের ক্ষেত্রে, আমি এমনও দেখেছি যে আজকাল তো মহিলারাও যেটা শুনেছি, মহিলারা হাজি আলহাজ লাগাচ্ছে,
হাজি আলহাজ,
হাজি অথবা আলহাজ লাগাচ্ছে, এমনকি নিজেদের মনে করেন টাওয়ার ঘর তৈরি করেছে, তো স্ত্রীর নামে করেছে, এখন স্ত্রীর নামে ডাকে।
হ্যাঁ, তো একজন খুব সুন্দর কথা বলেছে, বলতেছে যে আপনি তো হজ করেছেন এজন্য আলহাজ লাগাচ্ছেন, তো আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমরা আল নামাজি কেন লাগাই না, আমরা আল জাকাতি কেন লাগাই না, হ্যাঁ আমরা আল সওমি কেন লাগাই না, তো কেন হজের বেলায় এই কথাটা আসবে?
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আর অনেক বছর ধরে
আমি তো হজ একবার করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজকারী এরা কেন আল নামাজি লাগাচ্ছে না, এদেরও তো উচিত আপনি আল নামাজি লাগান।
আচ্ছা, ওটা তো অন্য বিষয় লেখক ভাই। আর একটা বিষয় খুব কটু, এটা দৃষ্টি কটু আমি যেটা মনে করি, আমাদের আসলে একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, তো এরপরও বলছি যে অনেকে হজে যাওয়ার পরে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি, বা অনেকে যারা হজে গিয়েছেন তারা আমাদেরকে বলে থাকে যে কাবা শরীফকে পিছনে নিয়ে ওরা সেলফি উঠাচ্ছে। দেখুন, কাবা শরীফকে তো আপনি এখানে পর্যন্ত যেখানে থাকা দুনিয়া যেখানে থাকেন না কেন, আপনি কাবা শরীফকে কখনো পিঠ দিতে পারবেন না, কিন্তু আপনি ওখানে গিয়ে কাবা শরীফকে পিঠ দিচ্ছেন,
এটা হচ্ছে আদবের বরখেলাফ,
আদবের বরখেলাফ, কিন্তু এটা তো একটা আমল না?
হ্যাঁ,
এটা তো আমল।
আবার আমিরুল ইসলাম দামাত বরকাতুল আলিয়া যখন আব্দুল হাইবে, এই কথাটি আপনি যেটা বলছেন এটা কিন্তু একবার মাদানী মুজাকারে আব্দুল হাইবে জিজ্ঞেস করছে যে বাবা, আমরা যখন দেখি যে হজের সময় বা ওমরার সময় বিভিন্ন মানুষ মদিনায় মুনাওয়ারা বা সবুজ গম্বুজকে পেছনে দিয়ে বা ওখানে গিয়ে ছবি তোলে, তো ছবি তোলাটা কেমন? তো বাবা বলছে যে আদবের বরখেলাফ, কিন্তু কেউ যদি হ্যাঁ পিছনে নেওয়া, এটা তো অনেক বড় একটা বেয়াদবি যে কাবা শরীফকে একদম পিঠের পেছনে নিয়ে, গুম্বদে খাজরাকে একদম পিঠের পেছনে নিয়ে ছবি তোলা, বলছে এমন আদবের বরখেলাফ করা যাবে না। হ্যাঁ, সে যদি স্মৃতি হিসেবে এমনি আদবের বরখেলাফ না করে আদব সহকারে ওই স্থানের কোনো ছবি তুলে, এটা রিয়ার জন্য না, তার এটা তামান্না থাকতে পারে যে আমি এমন একটা পবিত্র জায়গায় গিয়েছি, আমার একটা স্মৃতি থাকে,
ওটা তো আলাদা বিষয়, ওটা আলাদা স্মৃতি আমি আমার মোবাইলে রাখতে পারি, আমার আইপ্যাডে রাখতে পারি, আমার কাছে সংরক্ষণ করতে পারি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি স্মৃতি দেব কেন?
হ্যাঁ, ওটা
এটা লাস্টই আমাদের একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, সেটি হচ্ছে ফয়জানের দোয়া, ফারুক ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ, সেটি শুনবো। জি
মাশাআল্লাহ,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আজকে আমরা জানব যেই বিষয়ে দোয়া করা আমাদের উচিত নয়, যে বিষয়ে দোয়া করা আমাদের উচিত নয় তার মধ্যে একটা হচ্ছে দুঃখ কষ্ট বিপদ আপদে ঘাবড়ে গিয়ে নিজের মৃত্যুর দোয়া না করা। বলা মুসিবত দুঃখ দুর্দশা আসার পর যে নিজের মৃত্যু এভাবে কামনা করে যে আমাকে মৃত্যু দান করো, আমি আর সহ্য করতে পারছি না, আমার উপর এত মুসিবত কেন, এই দোয়া করা আমাদের জন্য উচিত নয়। দুই, যেভাবে নিজের মৃত্যু কামনা করাও উচিত নয়, অনুরূপভাবে শরীয়তের বিনা অনুমতিতে কারো মৃত্যু দংশের দোয়া করা যাবে। অবশ্য যদি কোনো কাফেরের ঈমান গ্রহণ না করার প্রতি দৃঢ় বিশ্বাস হয় এবং জীবিত থাকাতে দিনের ক্ষতি হবে আর তার মৃত্যু সৃষ্টিকুলের জন্য উপকারী হয়, এরূপ ব্যক্তির জন্য বদ্দোয়া করা বিশুদ্ধ রয়েছে। তিন, কোনো মুসলমানকে এরূপ বদ্দোয়া না করা যে তুমি কাফির হয়ে যাও, কেননা কিছু কিছু উলামার মতে এটা কুফরি, কেননা মুসলমানের অমঙ্গল কামনা করা হারাম। চার, কোনো মুসলমানের প্রতি অভিশাপ না দেওয়া, দোয়ার মাধ্যমে দোয়াতে এমনভাবে বলা যে অমুক ধ্বংস হয়ে যা, তার উপর ক্ষুধার গজব অবতীর্ণ হোক, এমন দোয়া করা যাবে না। পাঁচ, যে কাফির অবস্থায় মারা গেছে তার জন্য মাগফিরাতের দোয়া করা হারাম ও কুফুরি। আল্লাহ আমাদেরকে যেসব বিষয়ে দোয়া করা উচিত নয় তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ দর্শক, আমরা খুব সুন্দর তত্ত্ববহুল কিছু মাদানী ফুল শুনেছি। ইনশাআল্লাহ তার উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা আনিস ভাইয়ের কাছ থেকে একটি নাতে পাক শুনবো, এরপর ইনশাআল্লাহ।
হে আরবের মরু প্রান্তর, তোমার বসন্ত কে সালাম। হে আরবের মরু প্রান্তর, তোমার বসন্ত কে সালাম। তোমার পবিত্র ফুল কে আর, পবিত্র কাঁটা কে সালাম। তোমার পবিত্র ফুল কে আর, পবিত্র কাঁটা কে সালাম। হে আরবের মরু প্রান্তর, তোমার বসন্ত কে সালাম। জবলে নূর জবলে সর, আর তাদের গুহা কে সালাম। জবলে নূর জবলে সর, আর তাদের গুহা কে সালাম। নূর বর্ষিত পাহাড়ের সারি গুলোকে সালাম। নূর বর্ষিত পাহাড়ের সারি গুলোকে সালাম। তোমার পবিত্র ফুলকে আর, পবিত্র কাঁটাকে সালাম। হে আরবের মরু প্রান্তর, তোমার বসন্ত কে সালাম। দিন রাত রহমতের বর্ষণ হয় যেখানে অঝরে, দিন রাত রহমতের বর্ষণ হয় যেখানে অঝরে। সে তাওয়াফে কাবার বর্ণিল দিশবলি কে সালাম। সে তাওয়াফে কাবার বর্ণিল দিশবলি কে সালাম। তোমার পবিত্র ফুল কে আর, পবিত্র কাঁটা কে সালাম। ভালোবাসায় সিক্ত কাবার প্রাচীর জড়িয়ে ধরে যারা, ভালোবাসায় সিক্ত কাবার প্রাচীর জড়িয়ে ধরে যারা। সেই সকল বেকুল প্রেমী আর বেকুলতাকে সালাম। সেই সকল বেকুল প্রেমী আর বেকুলতাকে সালাম। রুকনে শামী ও ইরাকি আর ইয়ামানির প্রতি দুরুদ, রুকনে শামী ওর ইরাকি আর ইয়ামানির প্রতি দুরুদ। ঝলমলে নূরে নূর বর্ষিত অপরূপ মিনার কে সালাম। ঝলমলে নূর বর্ষিত অপরূপ মিনার কে সালাম। তোমার পবিত্র ফুল কে আর, পবিত্র কাঁটা কে সালাম।
আলোকিত সবুজ গম্বুজের উপর হোক রহমত সদা, আলোকিত সবুজ গম্বুজের উপর হোক রহমত সদা, মসজিদে নববীর নোরা নিমিনার গুলোকে সালাম, মসজিদে নববীর নোরা নিমিনার গুলোকে সালাম, গুসলে কাবার দৃশ্য কি অপরূপ চমৎকার, গুসলে কাবার দৃশ্য কি অপরূপ চমৎকার, আন্দোলিত প্রিয় আতার জানাই সে দৃশ্য কে সালাম, আন্দোলিত প্রিয় আতার জানাই সে দৃশ্য কে সালাম, হে আরবের মরু প্রান্তর তোমার বসন্ত কে সালাম, তোমার পবিত্র ফুল কে আর পবিত্র কাঁটা কে সালাম, হে আরবের মরু প্রান্তর তোমার বসন্ত কে সালাম।
মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, অবশ্যই আশিকের চোখে পবিত্র আরব শরীফের সমস্ত কিছুই সুন্দর লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে আরবের প্রতি, আমার রসুলের প্রতি, মক্কার প্রতি, মদিনার প্রতি ভালোবাসা নসিব করুক। দর্শক, আমাদের কাছে কয়েকটি কল রয়েছে, আমরা কলগুলো শুনব।
আমি চাঁদপুর সারা থেকে থেকেই বলবো। আপনাদের চ্যানেলটা আসলে এত ভালো লাগে, তারপরে বাইরে প্রতি অন্তর থেকে এত ভালো লাগে আপনাদের অনুষ্ঠান। সঠিক আঁকি দেয় এটা নির্দ্বিধায় বলা যায় কি যে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা চ্যানেল, আমি নিজে দেখি এবং আমার প্রতিবেশী দেখতে বলি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা আপনি দেখবেন, দেখুন এবং আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। আপনি দেখবেন এবং আপনি আপনার আত্মীয় স্বজন পরিবারদেরকে এটা দেখার জন্য আমন্ত্রণ জানাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। জি, পরবর্তী কল।
আমার নাম খাজা বগুড়া। আপনাদের মাদানী চ্যানেলটা আমাদের কাছে খুব ভালো লাগে, আপনাদের চ্যানেলের সাহিত্য কথা সুন্দর লাগে, ভালো লাগে। আমরা সবাই সঙ্গে বসে থাকতে পারি, পানি থেকে শিখতে পারি, সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমরা মাদানী চ্যানেলকে জানাই আন্তরিক ধন্যবাদ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই খিদমতকে কবুল করেন। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ জেল, আমার বাড়ি বিবাইয়া। আমি মাদানী চ্যানেল অনুষ্ঠান সবসময় দেখি, মাদানী চ্যানেল অনুষ্ঠান আমার কাছে অনেক ভালো লাগে, পরিবার পরিজনরাও দেখার চেষ্টা করি, সবাই আমার পরিবার পরিজনের জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই দেখবেন। আল্লাহ তাআলা আপনার পরিবার পরিজন সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, স্বাদ এবং আবাদে রাখুক। দর্শক, আমাদের আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেটা শুনবো।
রমজান 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 রমজান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত বছর ধরে আপনি টেইলারে কাজ করতেছেন?
এই 6-7 বছর করতেছি।
এখন তো রমজান মাস, রোজা রাখেন?
ইনশাআল্লাহ রোজা তো আছে অবশ্যই।
সামনে তো আমাদের ঈদ উল ফিতর আসতেছে, তাই আমরা ঈদ উল ফিতর আসার আগে আপনাদের তো অনেক কাজের চাপ মনে হয় বেড়ে যায়।
হ্যাঁ, ঈদের সময় তো আমাদের রমজান মাসে টেইলার ডিপার্টমেন্টের দুদিকে কাজ অনেক থাকে, কিন্তু টানায় 2 বছর লকডাউনের জন্য আমাদের কাজ হইতেছে না, মার্কেট বন্ধ, রাস্তাঘাটে মানুষজন আসতেছে না, কারণ আমাদের এখন কাজ কাম একটু কম।
রোজা রেখে আপনি পুরো দিনে পরিশ্রম করতে কষ্ট লাগে না?
পরিশ্রম কষ্ট লাগে, পেটের দায়িত্ব কাজ করতে হবে।
আচ্ছা, মানে পেটের জন্য তো কাজ করতে
হবে, কাজ করতে হবে, নিজের ফ্যামিলি আছে, মা বাবা আছে,
আমার জন্য কাজ করতে হবে,
করতে হবে।
মাদানী চ্যানেলের দর্শকের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন।
মাদানী চ্যানেলের দর্শক যদি আমি বলতেছি, আপনারা যারা এখানে সবাই কাজ করছেন, সবাই ইনশাআল্লাহ রোজা থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের আমাদের খবরগুলো আপনারা প্রচার করবেন মাদানী চ্যানেলের সবাই থেকে, এটাই আমাদের চাওয়া।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া
রাহমাতুল্লাহ। দর্শক, এমনিতেই এই রমজান মাসে যারা টেইলার কাজের মধ্যে, পেশার মধ্যে যারা আছেন, তাদের খুবই ব্যস্ততার মধ্যে কাটে, তো তাদের প্রতিও আমাদের অনুরোধ হচ্ছে যে তারা যেন এই কাজের ফাঁকে, যাতে অবশ্যই তো রোজা রাখতে হবে এবং কাজের ফাঁকে ফাঁকে যেন রোজা অবস্থায় নামাজও যেন তারা পড়তে থাকে, তারাবি যেন পড়ে। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, লেখক ভাই,
আরেকটি ঘটনা আপনার সামনে পেশ করব, সেটা হচ্ছে মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওনাকে সবাই আমরা চিনি। তো মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মসজিদ ছিল, তো ওই মসজিদের মধ্যে উনি ইতিকাফ, প্রায় সময় ইতিকাফ করতেন, ওখানে থাকতেন। ইতিকাফ বলতে রমজানের না, মানে সারা বছর ইতিকাফ করতেন ওখানের মধ্যে, মসজিদে থাকতেন, মসজিদে ইবাদতের মধ্যে
নফল ইতিকাফ,
হ্যাঁ নফল ইতিকাফ করতেন, মশগুল থাকতেন। তো
মালিক বিন দিনার,
মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা ওই মসজিদটা নির্মাণ করেছিল আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার দিলের মধ্যে একটা খোয়াইশ, ইচ্ছা ছিল যে আমি যদি এই মসজিদের মুতাওয়াল্লি হতে পারতাম। মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলহি বলতেছেন, ইচ্ছা পোষণ করতেছেন। তো উনি বলতেছে যদি আমি এই মসজিদের মুতাওয়াল্লি হতে পারতাম তাহলে এই মসজিদের সব কন্ট্রোল আমি করতে পারতাম, বা মসজিদের দেখাশোনা বা সব কিছু সিদ্ধান্ত আমি নিতে পারতাম। তো উনি কী করলেন, মুতাওয়াল্লি হওয়ার আশায় তো উনি এখানে ইতিকাফকে বাড়িয়ে দিলেন, ইতিকাফ বাড়িয়ে দিলেন এবং ইবাদত বাড়িয়ে দিলেন। এখন ইবাদত বাড়িয়ে দেওয়ার পরে যখন লোকজন আসা যাওয়া করতে লাগলো, তো উনি মানে ইবাদত, উনি ওনার ইবাদত করতেই আছে, করতে আছে, অর্থাৎ ইতিকাফ ইবাদত, ইতিকাফ ইবাদত ওখানে করতে আছে। কিন্তু মানুষের একটা যে মানে ওনার দিকে ধাবিত হওয়া, এটা হচ্ছে না। মানে মানুষ এমনি দেখতেছে দূর থেকে, মানুষের যার যার পাঁচ রক্ত নামাজ এগুলো আদায় করে চলে যাচ্ছে, কিন্তু ওনায় কেউ এসে কখনো কী বা কেমন আছেন কি এগুলো কেউ কখনো জিজ্ঞেস করতো না। তো উনি এরকম এক বছর পার হয়ে গেল, এক বছর পার হওয়ার পরে উনি যখন মসজিদ থেকে বাইরে তশরিফ নিয়ে গেলেন, তখন একটা অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মালিক, তুমি মুতাওয়াল্লি হওয়ার আশায় গত এক বছর যে ইবাদত করেছো সেই ইবাদতগুলো আমার দরবারে কবুল হয়নি। এটা কিন্তু আল্লাহর নেক বান্দার উপর গায়েবের খবর, এই জন্যই এসেছে উনি যাতে সংশোধন হয়ে যায়, তবার সুযোগ পেয়ে যায়। তো ওনার কাছে যখন এই অদৃশ্যের সংবাদ আসলো, ওনার মনের মধ্যে একটা মানে কম্পন সৃষ্টি হলো যে আমি এক বছর তো আমার ইবাদতগুলোকে মানে শুধুমাত্র মুতাওয়াল্লি হওয়ার আশায় আমি নষ্ট করে ফেলেছি। তো যখন এই অদৃশ্যের সংবাদটা আসলো যে তুমি এক বছর যা ইতিকাফ করেছো, যা ইবাদত করেছো, তুমি এই সকল কিছু নষ্ট করে ফেলেছো, তো ওই পর থেকে ওনার মনের মধ্যে ওই মুতাওয়াল্লি হওয়ার আশাটা মানে উনি ছেড়ে দিয়েছে যে আমার আর এই মুতাওয়াল্লি হওয়ার কোনো ইচ্ছা নাই, আমি এখন এখানে ইতিকাফ করলো আল্লাহ তাআলার ইচ্ছা সন্তুষ্টির জন্য করব, ইবাদত করলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। তো যখন উনি আবার ইতিকাফ কন্টিনিউ করতে লাগলেন, ইবাদত করতে লাগলেন, রাত ভর ইবাদত করতে লাগলেন, একদিন দেখলো সকালবেলা মসজিদের বাইরে কিছু মানুষের আলোচনা হচ্ছিল, মানে একে অপরের আলোচনা করছিল। তো মসজিদের বাইরে মুসল্লিরা একটা সিদ্ধান্ত নিচ্ছিল যে এই মসজিদের একজন ভালো মুতাওয়াল্লি প্রয়োজন, কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায়। তো এখন ওরা সবাই এটা ডিসিশন নিল যে ওই অমুক ব্যক্তি, দেখি তাকে সারা রাত নামাজ পড়তে, ইতিকাফের পর ইতিকাফ এখানে করতেই আছে করতেই আছে। তো সবাই মিলে ডিসিশন নিল যে ওনাকে করলে কেমন হয়। তো সবাই এই সিদ্ধান্তে উপনীত হলো যে ওনাকেই করা যাক এই মসজিদের মুতাওয়াল্লি। তো ওনাকে ডাকা হলো, ডাকার পরে ওনাকে যখন এই সিদ্ধান্তটা আরজ করা হলো যে হুজুর, আমরা আপনাকে এই মসজিদের মুতাওয়াল্লি হিসেবে নিয়োগ দিতে যাচ্ছি, এই মসজিদের মুতাওয়াল্লি হিসেবে সিলেক্ট করতে যাচ্ছি, আপনার মতামত কী? এখন উনি আল্লাহ তাআলার দরবারে আর্জ জানাচ্ছে, হে আমার মালিক, যখন আমি নিজ ইচ্ছে মুতাওয়াল্লি হতে চেয়েছিলাম তুমি আমাকে বানাও নেই, এখন যখন মুতাওয়াল্লি হওয়ার আশা ছেড়ে দিয়ে তোমার রেজামন্দি হাসিলের জন্য আমি তোমার ইবাদত করেছি, এখন তুমি আমাকে মুতাওয়াল্লি বানাতে চাচ্ছ, হে আল্লাহ তোমার আজমতের শপথ, আমার এর মুতাওয়াল্লি হওয়ার ইচ্ছাও নাই আকাঙ্ক্ষাও নাই, আমি এখন শুধু তোমার সন্তুষ্টির জন্য এখানে ইবাদত করতে চাই, এখানে ইতিকাফ করতে চাই। তো বাপু, এখান থেকে এই বিষয়টাই শিক্ষা গ্রহণ করা উচিত যে এত ইবাদত, নফল ইবাদত, রিয়াজত আমরা করতেছি, এগুলো যদি কালকে আমাদের দিন আমাকে প্রতিদান নাই দেয়, কাজেই না আসে, তাহলে এগুলো করে লাভ কি? একবার বলবো, একবার সাহাবের রাসূল, সাহাবিরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দরবারে আর্জি জানালেন যে ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম, নাজাত কোথায় পাবো, মুক্তি কোথায় মিলবে? বলল যে কখনো আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। তো বলতেছে ওনারা আরজ করতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি কখনো সম্ভব যে আমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করব? বলছে আল্লাহ হ্যাঁ হয়তো এটা কখনো সম্ভব না, কিন্তু রিয়া এমন একটা বিষয় যেটা আল্লাহ তাআলার সাথে ছোট শিরিক হিসেবে তুলনা করা হয়েছে। তো শিরিক ওভাবে না করলেও আমরা অনেক সময় অপরের সন্তুষ্টির জন্য যে ইবাদত করছি এখানের মধ্যেও আমাদের ছোট শিরিক এটা প্রবেশ করে নিচ্ছে। তো আমাদের উচিত এই লৌকিকতা থেকে বিরত।
একবার আপনার কথা শুনে আমার একটি কথা মনে পড়ে গেছে যে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির যে কাহিনী আপনি বলেছেন যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির গোলাম ছিলেন আয়াস। তো আয়াস ও প্রথমে গোলাম থেকে তিনি পরবর্তীতে উজির হয়েছেন। তো যখন গোলাম ছিলেন একদিন সবাইকে পরীক্ষা করার জন্য সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমার খাজানার মধ্যে আজকে যা কিছু তোমরা নিবে বা যা কিছু তোমরা টাচ করবে যাগুলো ধরবে সেগুলো তোমাদেরই হয়ে যাবে। তো এখন সবাই এটা বলার সাথে সাথেই আপনার এ টু জেড সবাই মনে করেন সেখান থেকে দাস দরবার থেকে চলে গেলেন। চলে গিয়ে তারা কী করলেন, ওনার খাজানার মধ্যে সোনা রূপা যেগুলো জহরত যেগুলো আছে সেগুলো তারা নিজেদের মানে হস্তগত করছে, নিজেরা নিয়ে নিচ্ছে। কিন্তু তার গোলাম যিনি আয়াস রহমতুল্লাহ আলাই তিনি কী করলেন, কোথাও গেলেন না, তিনি বাদশাহকে ধরলেন। বাদশাহ বললেন বেকুফ আমি তো আজকে একটা সুযোগ দিয়েছি তোমাদেরকে, তোমরা গিয়ে যা যেটা নিয়ে নাও তুমিও নিয়ে নাও, তুমি এখানে কেন? তিনি বললেন যে দেখুন সেই সম্পদগুলোর মালিককে, তিনি বললেন যে আমি বাদশাহ যেহেতু, তো বললেন যে আয়াজ রহমতুল্লাহ বললেন যেহেতু আমি বাদশাহকে ধরে ফেলেছি, বাদশাহ যখন আমার হয়ে গেছে সম্পদ আমার হয়ে যাবে। তো এখন বিষয় হচ্ছে ওই যে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি যে ইয়াটা বললেন যে আমরা অনেক কিছু চাই কিন্তু আমরা যদি সেগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করি, আল্লাহ তাআলার জন্যই করি, তাহলে আল্লাহ তাআলা আমার হয়ে যাবেন, আমিও আল্লাহ তাআলা হয়ে যাব আর সমস্ত দুনিয়া আমার হয়ে যাবে। যেমন অনেক বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি এমন ছিলেন যারা আল্লাহ তাআলা হয়ে গেছেন এবং আল্লাহ তাআলা তাদের মনোবাসনা তারা যেটা বলেছেন সেটা হয়ে গেছে। যেমন মনে করুন হাদিসে কুদসিতে রয়েছে বান্দা যখন নফল ইবাদত করতে করতে আমার নিকটবর্তী হয়ে যায় হাদিসে পাকের সারমর্ম, তখন আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে, যখন তখন আমি তার চোখ হয়ে যাই যা দ্বারা সে দেখে, তখন আমার আমি তাদের জিহ্বা হয়ে যাই মুখ হয়ে যাই যা দ্বারা সে বলে। এটার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে মকবুলিয়ত দান করেন পাকের সারমর্ম, যে তারা যেহেতু তারা কখনো মিথ্যা বলেন না, তো তারা যখন কোনো কথা বলেন আল্লাহ তাআলা তাদের সেই লাশটা রেখে সেই জিনিসটা করে দেন। তারা যখন কোনো কিছু দেখেন তখন আল্লাহ তাআলার কুদরতির নজরে তারা দেখেন। দর্শক এরকম একটি ঘটনা আমার মনে পড়ে গেছে যে এক দুই বন্ধু একদিন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছেন। তো এক ব্যক্তিকে দেখলেন, তিনি এক কাঠুরিয়াকে দেখলেন, তিনি কাঠ কেটে তিনি যাচ্ছেন। তো ওই দুজন ব্যক্তি ওদেরকে ওই বুজুর্গকে একটু দুষ্টমি করে বললেন যে মন রব্বুকা, বললেন যে মন রব্বুকা তোমার রবকে। তো এখন ওই কাটুরিয়া ওনার সাধারণত আমাদেরকে যদি কেউ এরকম বলে আচমক কেউ যদি বলে দুষ্টামি করে বলে আমাদের তো খারাপ লাগবে যে মন রব্য কাপল বলে, এটা তো কবরের প্রশ্ন। তো তিনি কি করলেন, তিনি বললেন যে আমার রব তিনি দুঃখিত, তিনি কি করলেন মাথা থেকে ওনার এই লাকড়ির যে ইয়াটা আছে তিনি সেটা নামিয়ে ফেললেন। নামানোর পরে বলছেন যে যিনি আমার রব তার হুকুমে তোমরা সন্ন হয়ে যাও। তো কি করলো সেই পুরো লাকড়ির বোঝাটা পুরো সন্ন পরিণত হয়ে গেল, পুরো সন্ন হয়ে গেল। এখন এরা দুজন দেখে ওরা তো করেছে দুষ্টমি, ঠিক আছে, তা এখন ওনারা কী করে ফেললো মনের মধ্যে একটু মানে ভয় পেয়ে গেল, হুজুর আমাদেরকে মাফ করে দেন আমরা আসলে আপনার সাথে একটু দুষ্টমি করেছি। তো তিনি বললেন যে কোনো অসুবিধা নাই, আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন আমার রবকে, তো আমি দেখালাম যে আমার রবকে, তিনি আমার রব যিনি এইটাকে কী করেছেন। তো পরবর্তীতে তারা তাদের কাছ থেকে মাফ চেয়েছেন, এখান থেকে চলে গেছেন। তো বিষয় হচ্ছে যে যিনি আল্লাহ তাআলার হয়ে যান সমস্ত মাকলুক তার হয়ে যায়। যেমন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির কাহিনীটা কিরকম, অনেকটা এরকম যে তিনি একদিন নৌকা করে কোথাও যাচ্ছিলেন, তার হাতে কোনো টাকা ছিল না, দিনার তখন দিনার প্রচলিত ছিল, তার কোনো কারেন্সি ছিল না তার হাতে। এখন ইয়া কি করলেন, এই ইয়া যে মাঝি সে সবার কাছ থেকে ভাড়া নিলেন, কিন্তু তিনি যখন ভাড়া দিতে পারলেন না তাকে অপদস্থ করা হলো। তো তিনি কী করলেন, এরপরে তার মন যখন খারাপ হলো তো তিনি কী করলেন সমুদ্রের মাছদেরকে বললেন যে আমাকে ইয়াকে করে দাও। এখন সবাই প্রত্যেক মাছ এক একটি মুখের মধ্যে এক একটি দিনার নিয়ে উপরে উঠলেন নদীর উপরে দিনার নিয়ে। এরপর থেকে ওনার নাম ওনার নামের সাথে মালিকের সাথে মালিক বিন দিনার হয়ে গেল। তো এইরকম একটা বিষয় আছে। তো বিষয় হচ্ছে যে যিনি আল্লাহ তাআলার হয়ে যান সমস্ত মাকলুক তার হয়ে যান। আরেকটি বিষয় আমার মনে পড়ে গেছে যে হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ এবং বলক শহরের বাদশাহী ছেড়ে আল্লাহ তাআলাকে পেয়েছেন, দারিদ্রতা অবলম্বন করেছেন, তাদের মধ্যে একজন হচ্ছে হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। এখন তিনি কি করলেন, কামালিয়াত অর্জন করলেন, তিনি তা ওনার রাজত্ব ছেড়ে তিনি চলে গেলেন। তা একদিন তিনি দেখলেন, তাকে দেখলেন যে তার উজির কোথাও যাচ্ছেন, তাকে দেখলেন যে জীর্ণ শীর্ণ একটি কাপড়, ছিঁড়া কাপড়কে তিনি শুঁই দিয়ে সেলাই করছেন একটি নদীর পাড়ে বসে বসে। এখন ওনাকে জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি তো রাজত্ব ছেড়ে এখানে চলে এসেছেন, আপনি সন্ন্যাস অবলম্বন করলেন রাজত্ব ছেড়ে, আপনাকে আপনার তখন শাহী পোশাক ছিল, এখন আপনাকে ছেঁড়া ফাটা কাপড় তাও সেলাই করে পরতে হচ্ছে, আপনি এখানে কি পেয়েছেন? অনেকটা ঠাট্টা করে ওনাকে বলা হলো। তিনি কি করলেন, সেই সুইটা নিয়ে সে তিনি নদীর মধ্যে ফেলে দিলেন এবং বললেন যে হে সমুদ্রের মাছ, আমার সুইটি খুঁজে নিয়ে আসো। এখন নদীর প্রত্যেকটি মাছ কী করলো, মুখের মধ্যে সোনা রূপা এগুলোর সুই নিয়ে নিয়ে ওনার কাছে হাজির। তো এখন তিনি বললেন এটা আমার সুই নয়, একটি ছোট একটি মাছ, ওনার যে সুইটা তিনি ফেলেছেন সেটা নিয়ে চলে এসেছেন, তিনি সেই সুইটা উঠিয়ে নিলেন। তো তার উজিরকে বললেন যে দেখুন আমি কি পেয়েছি, এখন আপনি দেখুন। তো বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলাকে রাজি করেছে, আল্লাহ তাআলাকে পেয়েছে, সমগ্র দুনিয়া সমগ্র জগৎ তারই হয়ে গেছে। তো দর্শক, আল্লাহ তাআলাকে রাজি করার একটি অনেক বড় মাধ্যম হচ্ছে দরুদে পাক পাঠ করতে থাকা। আপনি দরুদে পাক পড়তে থাকুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে থাকুন এবং রিয়াকারী থেকে বাঁচার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার উপর রাজি হবে, আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যা দূর করে দেবে। দর্শক, এখন একটি সেগমেন্টের সময় হয়ে গেছে এবং সময় আমাদের সংক্ষিপ্ত, আমরা সেটা শুনব।
মিল্ক অর্থাৎ দুধ আল্লাহ পাকের একটি অনেক বড় নিয়ামত, যার আলোচনা কোরআন ও হাদিসেও রয়েছে। একটি হাদিসে পাকে এভাবে এসেছে, গরুর দুধ ব্যবহার করো অর্থাৎ পান করো, কেননা এটি প্রতিটি গাছ থেকে খাবার সংগ্রহ করে এবং এতে অনেক রোগের শিফা রয়েছে। তো আমরা নিয়ত করি যে গরুর দুধ আমরা ইনশাআল্লাহ আজওয়াজাল গ্রহণ করব, কেননা এতে অনেকগুলো রোগের শিফা রয়েছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করার বস্তুর মধ্যে দুধ অনেক পছন্দনীয় ছিল। অতএব বুখারী শরীফে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে দুধ পাঠানো হলো। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফাদেরও পান করালেন এবং নিজেও পান করলেন। দুধে পুষ্টিগুণের অর্থাৎ নিউট্রিশনের পাশাপাশি অসংখ্য রোগের প্রতিকারও রয়েছে। দুধ খাবারও আবার পানীয়, এটি ক্ষুধা ও পিপাসা উভয়কে মিটিয়ে দেয় এবং মানুষকে ফিট থাকতে সাহায্য করে। একটি মেডিকেল রিসার্চ অনুযায়ী দুধ পানকারীর বয়স বেশি হয়ে থাকে, দুধ ক্যালসিয়ামে পূর্ণ হয়ে থাকে, এটি হাড়ের রোগ ছাড়াও অন্ত্রনালীর ক্যান্সার এবং হেপাটাইটিসকে নিয়ন্ত্রণে সাহায্য করে। দুধে চিনি মিশানোতে এর ক্যালসিয়াম নষ্ট হয়ে যায়, চিনি দ্বারা মিষ্ট করা পান করাতে কফ সৃষ্টি হয়। অনেকে আছে দুধের সাথে চিনি মিশিয়ে পান করে, কিন্তু এখানে বলা হচ্ছে যে দুধে চিনি মিশানোতে এর যে ক্যালসিয়াম থাকে সেটা নষ্ট হয়ে যায়, আর চিনি দ্বারা মিষ্ট করা পান করাতে অর্থাৎ চিনি দ্বারা সেটাকে মিষ্টি বানিয়ে দুধকে মিষ্ট বানিয়ে পান করাতে কফ সৃষ্টি হয়। দুধ দোহার সাথে সাথে পান করা বেশি উপকারী, যদি তা সম্ভব না হয় তবে কুসুম গরম দুধ পান করুন, বেশিক্ষণ ফুটালে আবার দুধের যে পুষ্টিগুণ আছে নিউট্রিশন আছে সেটা নষ্ট হয়ে যায়। উপকারী দুধ হলো তাই যা তাজা এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আর ভালো খাবার খাওয়া স্বাস্থ্যবান পশু থেকে সংগ্রহ করা হয়েছে। হাদিসে পাকে এসেছে, যখন কোনো ব্যক্তি দুধ পান করে তখন যাতে এভাবে বলে, হে আল্লাহ আমাদের জন্য এতে বরকত দান করুন এবং আমাদেরকে আরও বেশি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুধের মতো এই নিয়ামতের শুকরিয়া আদায় করার, সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন
আমিন। দর্শক, অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, দর্শক একটি কথা আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে আল্লামা রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি মসনবী শরীফের মধ্যে একটি হাদিস পাক নকল করেছেন, হাদিস শরীফের সারমর্ম। একদিন একটি মৌমাছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সংক্ষিপ্ত করে বলছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো যে মৌমাছিকে তোমরা কীভাবে মধু তৈরি করো, কেননা তোমরা বিভিন্ন ফুলের মধু তোমরা সংগ্রহ করো, কোনো ফুল তেক্ত, কোনো ফুল মিষ্টি, কোনো ফুল পানসে, সব কিছু একসাথে যখন করো তোমরা কীভাবে সেটা মধুতে পরিণত হয়, মধু তো খুব মিষ্টি সুমিষ্ট হয়। তো তখন সেই মধু মৌমাছি বলল যে হুজুর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিভিন্ন ফলের বিভিন্ন ফুল থেকে রস সংগ্রহ করি, কোনোটা তিক্ত, কোনোটা পানসে, কোনোটা মিষ্টি, কিন্তু আমরা যখন আমাদের ঘরে আসি এরপর আমরা সেটাকে বমি করে দিই। তো আমরা যখন আমাদের ঘরে আসি, প্রতিমধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন যাতে আমরা আপনার উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাক করতে থাকি। তো আমরা আসার সময় আপনার উপর দরুদ শরীফ পড়তে থাকি। যখন আমরা আমাদের ঘরের মধ্যে এসে সেটাকে যখন আমরা রাখি, তো আমরা এটা কি হয়ে যায়, মধু হয়ে যায়, মিষ্টি হয়ে যায়। তো দর্শক, আল্লামা রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাক বর্ণনা করার পর তিনি লিখেন যে আমরা মানুষের মধ্যে নফস দেয়া হয়েছে, মানুষের মধ্যে অনেক এমন কিছু দেয়া হয়েছে যে অনেক সময় অনেক কিছু আমরা করতে চাইলে পারি না। যেমন আমাদের নামাজের মধ্যে আমাদের রিয়া চলে আসে, আমাদের ইখলাসের একনিষ্ঠতার অভাব, বা আমরা অনেক কিছু করতে পারি না। তো আমরা যদি কোনো আমাদের ইবাদতের আগে, যে কোনো ইবাদতের আগে আমরা আগে এবং পরে যদি দরুদ শরীফ পড়ে নিই, তো ইনশাআল্লাহ বলা হচ্ছে যে আমাদের সে দরুদ শরীফ যেহেতু কবুল আল্লাহ তাআলার দরবারে, একটি বিষয় হচ্ছে যে কবুল, সেটা হচ্ছে দরুদ পাক, নিঃসন্দেহে দরুদ পাক কবুল। তো যদি আমরা আমাদের ইবাদতের আগে এবং পরে কোনো কবুলকৃত কাজ করি, যেমন দরুদ পাক পাঠ করি, তাহলে আমাদের সেই আপনার ইখলাস শূন্য, আমাদের রিয়া ওয়ালা, লোক দেখানোওয়ালা এই জিনিস, এই ইবাদতটাকে আল্লাহ তাআলা দরুদ শরীফের ওসিলায় কবুল করে নেবেন। দর্শক, তাই আমাদের উচিত আমাদের ইবাদত করার আগে আগে পরে দরুদ পাক পাঠ করতে থাকা, এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর সদকায় আমাদের ইবাদতকে কবুল করবেন। দর্শক, অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে আপনাদেরকে অনুরোধ করব যে এই বইটি রিয়াকারী, এটি মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশ হয়েছে, এটি নিউজ পিন, প্রিন্টও নিতে পারেন আপনি, হোয়াইট পিনও নিতে পারেন। নিউজ পিন আপনার এই রিসালাত, এই কিতাবটির পেজ হচ্ছে প্রায় 150 পৃষ্ঠার মতো। তো এই পৃষ্ঠা, এই কিতাবটি আপনি মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া দিয়ে সংগ্রহ করতে পারেন, দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন, www.dawatislam.in থেকে ডাউনলোড করতে পারেন। এবং এই রমজান মাসে যে যারা অবসর আছেন, লকডাউন অবসর আছেন, এই কিতাবটি অবশ্যই অধ্যয়ন করুন। প্রত্যেক নামাজের প্রত্যেক মানুষের এই কিতাবটি পড়া উচিত। অনেক মূল্যবান হাদিসে পাক আপনারা এখানে পাবেন, এবং কীভাবে রিয়া থেকে বাঁচতে পারবেন সেটাও আপনারা শিখতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী কাল একই সময়ে একই অনুষ্ঠানে নতুন কোনো মুবাল্লিগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত